বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 16 মার্চ, 2 চৈত্র এবং ফার্সি 25 সফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। অরুণাচল নিয়ে চীন ভারত বিরোধ উস্কে দেওয়ার ষড়যন্ত্রের রহস্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে বড় দরপতনে অস্থির বাংলাদেশের শেয়ার বাজার, বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনবেন। এরপর রয়েছে ছোট বন্ধুদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রংধনু। প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রিকার বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান কথাবার্তা। সব শেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যের দেশগুলো মিলে একটি শক্তিশালী অঞ্চল গঠন করতে পারে বলে মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলি শামখানি। মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সাক্ষাৎ, দুদেশের সম্পর্কে নতুন অধ্যায় সূচিত হবে বলে আসাদের মন্তব্য। বাংলাদেশের রাজধানী ঢাকায় তীব্র উত্তেজনা ও হট্টগোলের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, অর্ধেক ভোট পড়ার খবর। এবং ভারতে মমতা ব্যানার্জি ও নরেন্দ্র মোদীর মধ্যে আতাত রয়েছে বলে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর মন্তব্য, পাল্টা ক্ষোভ ঝাড়লেন তৃণমূল এমপি শান্তনু সেন। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি শামখানি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার যে উদ্যোগ তেহরান নিয়েছে তার ফলে আঞ্চলিক দেশগুলো পরস্পরের আরও কাছে আসবে এবং একটি শক্তিশালী অঞ্চল গঠিত হবে। তিনি আজ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে তেহরান ত্যাগের প্রাক্কালে বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটি স্থিতিশীল ও নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা সম্ভব। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব শামখানি আরও বলেন, যদি মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ এই বিশ্বাসে উপনীত হতে পারে যে তারা টেকসই নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার মাধ্যমে একটি শক্তিশালী মধ্যপ্রাচ্য গঠন করতে পারে, তাহলে আমরা আশা করছি এই অঞ্চলের দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। রাশিয়া সফররত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তার এই সফর মস্কো দামেস্ক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে। প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার এক রাষ্ট্রীয় সফরে মস্কো পৌঁছান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাতে বলেন, রুশ সিরিয়া যৌথ কমিশনের তৎপরতায় আমরা সন্তুষ্ট। আমার আজকের সফর সকল ক্ষেত্রে দুটি দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে। সিরিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন ঘোষণা করে বলেন, মস্কো ইউক্রেনে পাশ্চাত্যের সমর্থনপুষ্ট পুরনো ও নব্য নাৎসিবাদীদের বিরুদ্ধে লড়াই করছে। সাক্ষাতে প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়া ও সিরিয়ার সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে। তিনি সন্ত্রাসবিরোধী লড়াইয়ে দুদেশের মধ্যে সহযোগিতার ভূয়সী প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া ও সিরিয়া উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, তার সরকার সকল প্রবাসী ইরানের অধিকার রক্ষা করতে বদ্ধপরিকর। তিনি প্রবাসী ইরানি নাগরিকদেরকে তাদের জাতীয় পরিচয় সমুন্নত রাখারও আহ্বান জানিয়েছেন। রাইসি তেহরানে প্রবাসী ইরানি নাগরিকদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। তিনি বলেন, বিদেশে বসবাসরত ইরানিদেরকে আমরা নিজেদের নাগরিক মনে করি। আমরা বিশ্বাস করি ইরানে বসবাসরত এদেশি নাগরিকদের মতো বিদেশে বসবাসরত ইরানি নাগরিকদেরও অধিকার রয়েছে এবং সরকার উভয় নাগরিকদের অধিকার রক্ষা করতে সচেষ্ট রয়েছে। তিনি প্রবাসী ইরানি নাগরিকদেরকে তাদের জাতীয় পরিচয় সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বলেন, প্রবাসী ইরানি সন্তানরা যেন তাদের আত্মপরিচয় ভুলে না যান। বিশ্বের বিভিন্ন দেশে কয়েক মিলিয়ন ইরানি নাগরিক বসবাস করেন। প্রেসিডেন্ট রাইসির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এসব প্রবাসীকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের ক্ষমতাসীন সরকার সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের মূল স্তম্ভগুলো ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ব্যালট পেপার লুট করতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছে বিএনপিপন্থী আইনজীবীরা। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের ক্ষমতাসীন বর্তমান সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের মূল স্তম্ভগুলোকে ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 12 দলীয় জোট আয়োজিত 27 দফা রূপরেখার গুরুত্ব শীর্ষক আলোচনায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, রাষ্ট্রের সঙ্গে জনগণের যে চুক্তি তা ভেঙে ফেলছে সরকার।
এই দেশ আমরা চাইনি ভাই, পরিষ্কার করে চিৎকার করে বলতে পারি, এতে যদি কেউ আমাকে ফাঁসি দেয় ফাঁসি নিতে পারে, আমি এই বাংলাদেশ চাইনি।
এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ব্যালট পেপার লুট করতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছে বিএনপি পন্থী আইনজীবীরা। রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিশ্ব নারী দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এ ঘটনাকে ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় উল্লেখ করে এর বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
আপনারা নির্বাচনের ট্রেনে উঠবেন কি উঠবেন না সেই সিদ্ধান্ত আপনাদের, কিন্তু নির্বাচনের ট্রেন আপনাদের জন্য দাঁড়িয়ে থাকবে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকায় আজ তীব্র উত্তেজনা, হট্টগোল, ধাক্কাধাক্কি ও পাল্টাপাল্টি স্লোগানের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বিকেল 5:30 দিকে নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপকমিটির সদস্য আসাদুজ্জামান মনির জানান, সকাল 10:00 থেকে শুরু করে বিকেল 5:00 পর্যন্ত ভোট চলে। এবারে নির্বাচনে 8,602 জন ভোটারের মধ্যে দুই দিনে 4,137 ভোট পড়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার 1 ঘন্টা আগেও আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন। গতকাল হট্টগোল ও ধাক্কাধাক্কির কারণে নির্ধারিত সময়ের 2 ঘন্টা পর ভোটগ্রহণ শুরু হয়। আজ দুপুর 12:00 দিকেও দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা জোরে জোরে স্লোগান দিতে থাকেন। একদল ভোট চোর বলে স্লোগান দিতে থাকেন, অন্য পক্ষ আবার এর উত্তর দেন। ভারতের পশ্চিমবঙ্গে শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে চাকরিতে নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতার শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায় বিজেপি চলমান প্রদর্শনী কর্মসূচি পালন করেছে। একই সঙ্গে আজ দিল্লিতে সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিজেপি এমপিরা ওই ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে পোস্টার প্রদর্শন করা সহ স্লোগান দিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন। বিজেপির ওই কর্মসূচিতে বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে যোগ্য ও মেধাযুক্ত চাকরি প্রার্থীদের বঞ্চিত করে চাকরি চুরি করা হয়েছে। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী কলকাতায় তৃণমূলের সবাই চোর বলে স্লোগান দিলে তার সঙ্গে থাকা অন্যরা তাতে গলা মেলান। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে অশুভ আতাত রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তবে তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের এমপি শান্তনু সেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে অশুভ আতাত রয়েছে বলে মন্তব্য করেছেন। তিনি আজ বৃহস্পতিবার ওই মন্তব্য করেন। অন্যদিকে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের এমপি শান্তনু সেন অধীরবাবুর মন্তব্যে তীব্র সমালোচনা করেছেন। এ প্রসঙ্গে অধীরবাবু বলেন,
ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনেক আগে আত্মসমর্পণ করে বসে আছেন, এই কথা আমি এতদিন ধরে বলে এসেছি, আজ সেটা প্রমাণিত। এতদিন বাংলার মানুষ এর সত্যতা বুঝতে পেরেছে যে দিদি আর মোদীর মধ্যে অশুভ আতাত।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতা শান্তনু সেন এমপি কংগ্রেস নেতা অধীরবাবুর মন্তব্যে তীব্র সমালোচনা করে বলেছেন, কংগ্রেস আগে প্রমাণ করুক তারা বিজেপি বিরোধী, যারা বিজেপির কাছে নিজেদের মাথা ও শির দ্বারা বিকিয়ে দিয়েছে তাদের মুখে এ ধরনের কথা মানায় না। তৃণমূল কংগ্রেসকে নতুন করে বিজেপি বিরোধিতা শেখাতে হবে না। সংসদের ভিতরে ও বাইরে বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে তৃণমূল কংগ্রেস লড়াই করে, কংগ্রেস আসলে বিজেপির বি টিম হয়ে কাজ করে বলেও মন্তব্য করেছেন তৃণমূল নেতা শান্তনু সেন এমপি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। কৃষ্ণসাগরের আকাশে একটি মার্কিন ড্রোন বিধ্বস্তের ঘটনায় রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক শোচনীয় পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি মস্কোয় সাংবাদিকদের বলেন, কৃষ্ণসাগরে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় আমেরিকা রাশিয়াকে দায়ী করার কারণে দুদেশের সম্পর্ক অনুকূল পাথারে পড়েছে। দুদেশের সম্পর্ক অকুল পাথারে পড়েছে। মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে মঙ্গলবার সকালে রাশিয়ার দুটি SU-27 যুদ্ধবিমান কৃষ্ণসাগরের আকাশে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোনকে বিপজ্জনকভাবে আঘাত করে এবং ড্রোনের উপর জ্বালানি তেল ঢেলে দেয়। এক পর্যায়ে ড্রোনটি বিধ্বস্ত হয়। তবে রাশিয়া মার্কিন দাবি প্রত্যাখ্যান করে বলেছে দেশটির যুদ্ধবিমান ড্রোনটিকে বিধ্বস্ত করার কোনো চেষ্টা করেনি, বরং ড্রোনটি দ্রুত গতিতে বাঁক নিতে গিয়েই সম্ভবত বিধ্বস্ত হয়েছে। এদিকে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে এখন থেকে ওয়াশিংটনের সকল উস্কানিমূলক তৎপরতার পাল্টা জবাব দেওয়া হবে। কৃষ্ণসাগরে রুশ সীমান্তের কাছে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা নিয়ে যখন ওয়াশিংটন মস্কো সম্পর্কে উত্তেজনা তুঙ্গে রয়েছে তখন এই হুঁশিয়ারি দিল রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ক্রিমিয়া উপকূলের কাছে মার্কিন পাইলটবিহীন বিমানগুলোর উড্ডয়ন একটি উস্কানিমূলক তৎপরতা যা কৃষ্ণসাগরের পরিস্থিতিকে সংঘাতময় পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয় রাশিয়া মোটেও সেরকম কিছু চায় না, কিন্তু প্রতিটি উস্কানিমূলক তৎপরতার আনুপাতিক জবাব দেওয়ার জন্য মস্কো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন রাশিয়াকে তার সামরিক বিমানগুলোকে সতর্কতার সঙ্গে পরিচালনা করার আহ্বান জানিয়েছেন। রাশিয়ার ক্রিমিয়া সীমান্তের কাছে কৃষ্ণসাগরের আকাশে দুটি রুশ জঙ্গি বিমান একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে বলে ওয়াশিংটন দাবি করার পর এ আহ্বান জানালেন অস্টিন। মার্কিন যুদ্ধবিমান ও ড্রোন আন্তর্জাতিক আইন যেসব জায়গায় যাওয়ার অনুমতি দেয় তার সব জায়গায় টহল দেবে বলে সতর্ক করে দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভের এক বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন। অ্যান্তোনভকে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলে তিনি বলেছিলেন যে রুশ সীমান্তের কাছে মার্কিন সামরিক বাহিনীর তৎপরতা অগ্রহণযোগ্য। তিনি আমেরিকাকে রুশ সীমান্তের কাছে বিদেশী তৎপরতা বন্ধ করারও আহ্বান জানিয়েছিলেন। লয়েড অস্টিন বিষয়টি নিয়ে বুধবার তার রুশ সমকক্ষ সের্গেই শৈগুর সঙ্গে টেলিফোনে কথা বলেন। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। সম্প্রতি মার্কিন সেনেটে অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলে স্বীকৃতি দিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়েছে। ওদিকে অল্প কিছুদিনের মধ্যেই অস্ট্রেলিয়াকে 3টি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা চীনের জন্য বড় হুমকি। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছেন আমির হোসেন।
সম্প্রতি মার্কিন সেনেটে অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলে স্বীকৃতি দিয়ে একটি প্রস্তাব পেশ করা হয়েছে বলে কোনো কোনো সংবাদ মাধ্যমে খবর এসেছে। ফলে ভারত চীন সীমান্তে আবারও উত্তেজনা বাড়তে পারে। কোনো কোনো বিশ্লেষক বলছেন মার্কিন সেনেটের এ প্রস্তাবের উদ্দেশ্য হল ভারত চীন সীমান্ত বিরোধ ব্যাপক মাত্রায় উস্কে দিয়ে কোয়াড চুক্তির আওতায় চীনকে সব দিক থেকে ঘেরাও করে ফেলা। ওদিকে অল্প কিছুদিনের মধ্যেই অস্ট্রেলিয়াকে 3টি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা চীনের জন্য বড় হুমকি। পশ্চিম এশিয়ায় ইরানের নেতৃত্বাধীন পশ্চিমা মার্কিন ও ইসরায়েল বিরোধী প্রতিরোধ জোট জোরদার হওয়া, চীনের ক্রমবর্ধমান ব্যাপক প্রভাব, ইরান চীন চুক্তি, চীনের মধ্যস্থতায় ইরান সৌদি কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চুক্তি, ইসরায়েলের নাজুক ও ভঙ্গুর দশা, ইয়েমেনে মার্কিন নীল নকশার বানচাল ও ভণ্ডুল হওয়া এবং সিরিয়া, ইরাক, লেবানন ও আফগানিস্তানে মার্কিন জোটের ব্যর্থতার কারণে এ অঞ্চলে মার্কিন শক্তি ও ন্যাটোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এর পাশাপাশি ইরান চীন রাশিয়ার সমঝোতা ও সহযোগিতা ত্রিভুজ এবং সাংহাই ইউরেশিয়ান জোটের উত্থান ইত্যাদি বিশ্বে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা আধিপত্য ও প্রভাবকে খর্ব করছে। এর উপর ইউক্রেন সংকটের প্রভাব তো আছে। সম্প্রতি 4 বৃহৎ মার্কিন ব্যাংকের দেউলিয়া হওয়ার ঘটনা এ প্রসঙ্গে লক্ষণীয়। তাই প্রতিদ্বন্দ্বী জোট ও শক্তিগুলোকে দুর্বল করতে ভারত চীন বিরোধকে নতুন করে তীব্রভাবে উস্কে দেওয়ার পায়তারা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার লেজুর শক্তিগুলো তথা ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে অরুণাচল কেন্দ্রিক ভারত চীন বিরোধ ও সংঘর্ষ বাঁধলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। তারা আরও মনে করেন ভারত চীনের উচিত নিজেদের বিরোধ নিজেদের সমাধান করা এবং বাইরের কোনো শক্তিকে এক্ষেত্রে নাক গলানোর সুযোগ না দেয়া। পশ্চিমা শক্তিগুলো নিজেদের সৃষ্ট সংকট থেকে মুক্ত হতে ইউক্রেনের মতো নতুন নতুন সংকট সৃষ্টি করতে পারে বলেও ওই বিশ্লেষক ও পর্যবেক্ষক মহল আশঙ্কা করছেন।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের শেয়ারবাজারে ফের টানা দরপতন দেখা দিয়েছে, সেই সঙ্গে ক্রেতা সংকটে পড়েছে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠান। উদ্বিগ্ন হচ্ছেন বিনিয়োগকারীরা। এ সম্পর্কে বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া সহ এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের শেয়ারবাজারে ফের টানা দরপতন দেখা দিয়েছে, সেই সঙ্গে ক্রেতা সংকটে পড়েছে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠান। ক্রেতা সংকটে পড়ে দর হারাচ্ছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো। একই সঙ্গে দাম কমে প্রতিদিন নতুন নতুন প্রতিষ্ঠানের শেয়ার দাম ফ্লোর প্রাইজে, অর্থাৎ সর্বনিম্ন দাম স্তরে যুক্ত হচ্ছে। এতে প্রতিনিয়ত বড় হচ্ছে ফ্লোর প্রাইজে আটকানো প্রতিষ্ঠানের সংখ্যা, উদ্বিগ্ন হচ্ছেন বিনিয়োগকারীরা। সপ্তাহের চতুর্থ কার্য দিবসে বুধবার দাম কমে নতুন করে ফ্লোর প্রাইজে এসে ঠেকেছে নতুন 27টি কোম্পানির শেয়ার। এতে লেনদেনে অংশ নেওয়া 200 বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ফ্লোর প্রাইজে আটকে যায়। ফ্লোর প্রাইজে আটকে যাওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট বিক্রি করতে পারছেন না বিনিয়োগকারীরা। প্রতিদিন সর্বনিম্ন দামে বা ফ্লোর প্রাইজে এসব প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ শেয়ার ও ইউনিট বিক্রির আদেশ আসছে, বিপরীতে শূন্য পড়ে আছে ক্রয় আদেশের ঘর। ফলে যারা দিনের সর্বনিম্ন দামে বিক্রির চেষ্টা করছেন তাদের সিংহভাগই ব্যর্থ হচ্ছেন। এমন বাস্তবতায় দেশের শেয়ার বাজার নিয়ে বিনিয়োগকারী ও অর্থনীতিবিদদের মধ্যে রয়েছে নানা বিশ্লেষণ। প্রশ্ন আসছে, শেয়ার বাজার নিয়ে আশার কিছু কি আছে? এ বিষয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের পরিচালক ও ডিএসইর সাবেক সিনিয়র সহসভাপতি আহমেদ রশিদ লালী বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক সংকট ও ব্যাংকিং খাতের সমস্যার প্রভাব পড়েছে শেয়ার বাজারে।
18-20টা ব্যাংকের অবস্থা খুব ভালো না, ব্যাংকিং সেক্টর ওভারঅল অবস্থাও খুব একটা সুবিধা না। তো মুদ্রা বাজারে যেহেতু একটা সংকট আছে এবং সেই সাথে যদি ইকোনমিতে দেখেন তাহলে আমরা দেখি যে এলসি পারছে না, প্রোডাক্টিভিটি কমে গেছে কিংবা আপনার কস্ট বেড়ে গেছে, যেহেতু ডলারের রেট বেড়ে গেছে, এই নানান কারণে বিষয়গুলো একটা ইম্প্যাক্ট আছে বাজারে।
আর লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সিইও কান্তি কুমার সাহা মনে করেন,
আর্থিক খাত একটা বিরাট বিষয় আছে, সেখানেও কিছু ইস্যুস আছে যার কারণে ক্যাপিটাল মার্কেটও এখন যে এরকম একেবারে কিছু হবে না তা না। এখানে ফ্লোর প্রাইস দেওয়া আছে, এসিসি চেষ্টা করছে এটাকে প্রোটেক্ট করার জন্য। তো বাট মাঝখানে যে কিছুদিন একেবারেই ট্রানজাকশন কমে গেছিল, ভলিউম কমে গেছিল, সেখান থেকে এখন কিন্তু আরেকটু উত্থান হয়েছে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ছোট বন্ধুদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রংধনু।
রংধনু
রংধনু আসরের কাছের দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছো সবাই ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই গ্রিসের বিখ্যাত গল্পকার ইসোপের নাম শুনেছো। তিনি ছোটদের জন্য অসংখ্য শিক্ষণীয় ও মজার গল্প লিখেছেন। প্রজ্ঞা আর বুদ্ধিমত্তার জোরে হাস্যোদ্দীপক ও মজার গল্প বলে সাধারণ মানুষের কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি। সকলে তার কথা বলার ধরন, অমায়িক ব্যবহার এবং গল্পের সারমর্ম শুনে তাকে খুব সহজেই ভালোবেসে ফেলতেন।
এসব ছিলেন মিশরের ফারাও বাদশাহ আমাসিসের সময়কার লোক। সামস দ্বীপে তিনি বাস করতেন। এসব দেখতে ছিলেন কদাকার, কিন্তু বুদ্ধি ও হাস্যরসে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তিনি বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তার শিক্ষাপ্রদ অমর কাহিনীগুলো মানুষকে শোনাতেন। বিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিস থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ ছিলেন তার গল্পের ভক্ত। তার মৃত্যুর পর গ্রিসের দার্শনিক জিমট্রিয়াস তার গল্পগুলো সংগ্রহ করে রাখেন। সেই থেকে নীতিনৈতিকতা শেখানোর জন্য ঈশপের গল্প আজও সারা বিশ্বের অমূল্য সম্পদ।
ঈশপ ছিলেন লোডম্যান নামে এক নাগরিকের ক্রীতদাস। ঈশপের গল্প বলার ভঙ্গি এবং দর্শন দেখে লোডম্যান তাকে দাসত্ব থেকে মুক্তি দেন। মুক্ত জীবন পেয়ে ঈশপ বিভিন্ন দেশ বিদেশে ঘুরতে লাগলেন। যেখানেই যান সেখানেই গল্প বলার আসর জমিয়ে ফেলেন। ধীরে ধীরে তার মুখ নিঃসৃত গল্পগুলো চারদিক ছড়িয়ে যেতে লাগলো।
লোকমুখে ততদিন রাজার কান পর্যন্ত চলে গেছে ঈশপের কথা। একদিন রাজদরবারে ডাক পড়ল ঈশপের। ঈশপের সাথে কথা বলে মুগ্ধ হয়ে গেলেন রাজা। রাজার মাথায় তখন এক বুদ্ধি খেলে গেল। ভাবলেন ঈশপকে দিয়ে রাজ্যে নীতিবাক্য ছড়িয়ে দেবেন। লোকের মাঝে সমাজ সচেতনতা গড়ে তোলাটা যে খুব দরকার হয়ে পড়েছিল সে সময়।
রাজা ক্রোসাস তখন ঈশপকে নিজের সভাসদ হিসেবে নির্বাচিত করলেন। রাজসভায় বিভিন্ন নীতিবাক্যের গল্প বলে রাজাকে বেশ প্রভাবিত করেছিলেন ঈশপ। দিনে দিনে রাজার প্রিয় পাত্র হয়ে উঠলেন তিনি। রাজ্যের বুড়ো থেকে বাচ্চারা ঈশপের কাছে গল্প শোনার জন্য অস্থির হয়ে যেত।
বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই ঈশপের গল্প শোনার জন্য অস্থির হয়ে আছো? হ্যাঁ, আমরা আজকের আসরটি সাজিয়েছি ঈশপের কয়েকটি শিক্ষণীয় গল্প দিয়ে। গল্পের পর থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে আর দেরি না করে ঈশপের গল্প শোনা যাক।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে আদব কায়দা শেখার উত্তম সময় হচ্ছে শৈশব। শৈশবে পিতামাতা যেভাবে তাদের সন্তানের সঙ্গে ব্যবহার করবেন তাদের মধ্যেও সেই গুণাবলী বিকশিত হবে, কারণ বাল্যকালেই শিশুর গ্রহণ ও অনুকরণ করার বয়স। তখন সে যা দেখে তাই অনুকরণ করতে শেখে। তাই তাদের সামনে সব সময় ভালো আচরণ দেখানো উচিত, পাশাপাশি মন্দ কাজগুলো থেকে তাদের বিরত রাখার চেষ্টা করা উচিত। এসব না করলে সন্তান সন্ততি বিভিন্ন ধরনের মন্দ কাজে লিপ্ত হয়, যার পরিণাম শেষে অত্যন্ত ভয়াবহ ফল বয়ে আনে। এ সম্পর্কেই আসরের শুরুতেই একটি গল্প শোনাব।
একটা ছেলে ছোটবেলাতেই তার মাকে হারিয়েছিল, ফলে সে তার খালার কাছে বড় হচ্ছিল। খালা তাকে খুবই আদর করত। তার মা নেই বলে অন্যায়ের পরও কেউ তাকে কখনো বকা বকে করত না। একদিন ছেলেটি স্কুলের এক সহপাঠীর পেন্সিল চুরি করে এনে তার খালাকে দেখালো। খালা তাকে বকাঝকা না করে তার প্রশংসাই করল।
ছেলেটি আর একবার তার কোনো বন্ধুর বাড়ি থেকে একটা ভালো জামা চুরি করে এনে তার খালাকে দিল। খালা এবার তার প্রশংসা করল। এভাবে ছোটখাটো জিনিস চুরি করতে করতে ছেলেটি বড় হতে লাগলো। বড় হওয়ার পরও চুরি করা অব্যাহত রাখলো।
এভাবে চুরি করতে করতে একদিন সে ধরা পড়ে গেল। তার চুরির বিচার হলো আদালতে। সব শুনে বিচারক তার প্রাণদণ্ডের আদেশ দিল। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার আগে তাকে একজন জিজ্ঞেস করল, তোমার কি কোনো স্বাদ আছে? কোনো ইচ্ছে থাকলে বলতে পারো।
এ সময় ছেলেটি তার পাশে কাঁদতে থাকা খালার দিকে তাকিয়ে বলল, আমি আমার খালার কানে কানে কয়েকটি কথা বলতে চাই।
অনুমতি দেওয়ার পর ছেলেটি তার খালার কানের কাছে মুখ নিয়ে তার কানের লতি কামড়ে ছিঁড়ে দিল। তারপর বলল, খালা, আজ তুমিই আমার প্রাণদণ্ডের কারণ। প্রথম যেদিন আমি পেন্সিল চুরি করেছিলাম সেদিন তুমি যদি আমাকে শাসন করতে তাহলে আমাকে এইভাবে মরতে হতো না। আমার এই অধঃপতনের জন্যে একমাত্র তুমিই দায়ী।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে দুর্জনের ছলের অভাব হয় না। অনুষ্ঠানের এপর্যায়ে রয়েছে এর সম্পর্কে একটি গল্প।
এক গ্রামে এক দুষ্ট বিড়াল ছিল। সে গৃহস্থের বাড়িতে এটা ওটা চুরি করে খেত। একবার বিড়ালটা গৃহস্থের বাড়ি থেকে একটা মোরগ ধরে নিয়ে এলো। এখন সে মোরগটাকে মেরে খেতে চাইল। মোরগটি বলল, আমার কোনো দোষ আছে? এই শুধু শুধু আমাকে কেন মারবে?
বিড়াল এবার বলল, তুই মারাত্মক একটা আপদ, রাতে ডেকে মানুষকে স্বস্তিতে ঘুমোতে দিস না।
মোরগটি উত্তরে বলল, আমার ডাকে ঘুম ভাঙলে মানুষ সকাল সকাল তাদের দিনের কাজ শুরু করতে পারে।
বিড়াল ভাবল, কথাটা তো ঠিকই বলেছে। এবার সে বলল, তুই তোর মা বোনদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করিস।
মোরগ বলল, এতেই আমার মালিক খুশি হয়, তার সম্পদ বাড়ে বলে।
বিড়াল এবার বিরক্তি প্রকাশ করে বলল, না, তোর সঙ্গে এত বকবক করার সময় আমার নেই, আমার পেটে অনেক খিদে, তোকে আমি এখন খাবো।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরে, তোমরা নিশ্চয়ই অতি চালাকের গলায় দড়ি প্রবাদটি শুনেছ। ঈশপের এবারের গল্পটিতে এই প্রবাদের বাস্তবতাই তুলে ধরা হয়েছে।
একদিন এক অতি চালাক নেকড়ে ঠিক করল, সে ছদ্মাবেশ ধারণ করে নিজের চেহারাটা পাল্টে ফেলবে, তাহলে তার আর খাদ্যের ভাবনা থাকবে না, সহজে শিকার ধরে ধরে খেতে পারবে।
নেকড়ে একটা ভেড়ার চামড়া গায়ে মুড়িয়ে ভেড়ার পালের মধ্যে ঢুকে গেল, আর তাদের মতোই ঘাস খাওয়ার ভান করতে লাগল। ক্রমেই সন্ধ্যা হয়ে এলো। রাখাল তার ভেড়ার পালকে তাড়িয়ে নিয়ে খোঁয়াড়ে পুরে রাখল।
এদিকে সেদিন রাখালের বাড়িতে মেহমান এসেছিল, তাই তার মাংসের প্রয়োজন হওয়ায় একটা ভেড়া তাকে জবাই করতেই হবে। তাই সে একটা ভেড়াকে বের করে দড়ি দিয়ে আলাদা করে বেঁধে রাখল, তাকে কিছু খেতেও দিল না। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ভেড়াটা আসলে ভেড়া ছিল না, সেটি ছিল ছদ্মাবেশধারী সেই নেকড়ে। রাতে যথাসময়ে তাকেই জবাই করা হলো।
ধৈর্য একটি মহৎ গুণ, মানুষের মেজাজের ভারসাম্যতা রক্ষা করা, আত্মসংযম অবলম্বন করা, বিপদে ভেঙে না পড়ে অটল অবিচল থাকা, তড়িৎ গতিতে ফল লাভের আশা না করার নামই ধৈর্য। ধৈর্য সহ্য সহিষ্ণুতা না থাকলে কোনো কাজেই সফল হওয়া যায় না। সফলতার জন্য প্রয়োজন তীক্ষ্ণ ও কোমল মেজাজ। আমাদের পরের গল্পটি এ সম্পর্কেই।
এক গ্রামে একটি পাতি শিয়াল বাস করত। একবার হলো কি, বেশ কিছু দিন ধরে না খেয়ে খেয়ে রোগা পাতলা হয়ে গেল। সে খাবারের সন্ধানে বেরিয়ে একদিন একটা ওক গাছের কোড়লে বেশ কিছু রুটি আর মাংস দেখতে পেল। সে ভাবল, রাখাল বালকদের কেউ হয়তো খাবারগুলো রেখে গেছে পরে খাবে বলে। তার আর তর সইল না, সে শুরুত করে ওই খোরলে ঢুকে খাবারগুলো খেয়ে সাবার করল।
সমস্যা হলো, অধৈর্য হয়ে সব খাবার একেবারে খেয়ে ফেলায় রোগা পাতলা শেয়ালটার পেট এমন ফুলে গেল যে এখন আর সে ওই খোরল থেকে বের হতে পারছে না। শেয়ালটা ভীষণ বিপদে পড়ে গেল।
এমন সময় তার পাশ দিয়ে আরেক শিয়াল যাচ্ছিল। খোরলের ভেতর তার স্বজাতি ভাইকে দেখে বিস্তারিত শুনল। এরপর সে বলল, তুমি ভাই অধৈর্য হয়ে সব খাবার একেবারে খেয়ে নিজেকে মোটা বানিয়েছ, এখন একটু ধৈর্য ধরে বসে থাকো, খাবারগুলো হজম হলে তোমার পেট আবার চিকন হয়ে যাবে, তখন সুর সুর করে বেরিয়ে আসতে পারবে।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে কাউকে ঠকানো, ধোঁকা দেয়া বা প্রতারণা করা অত্যন্ত মন্দ কাজ। অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। ঈশপের পরের গল্পটি এ সম্পর্কেই।
এক সারস পাখিকে এক ধূর্ত শিয়াল তার বাড়িতে দাওয়াত করল। যথারীতি সারস শিয়ালের বাড়িতে দাওয়াত রক্ষা করতে এলো। খাওয়ার সময় দেখা গেল দুটি সমান পাথরের থালায় ঝোল ঢেলে তাকে খাওয়ার আমন্ত্রণ জানালো শিয়াল, আর নিজে ওই থালা থেকে জিভ দিয়ে চেটে পুটে সব ঝোল খেয়ে নিল। কিন্তু সারস বেচারা লম্বা সরু ঠোঁট দিয়ে থালা থেকে ঝোল খেতে না পেরে খিদে নিয়েই ফিরে গেল। তবে যাওয়ার আগে শিয়ালকেও তার বাড়িতে নেমন্তন্ন করে গেল।
শিয়াল যথারীতি সারসের বাড়ি এসে হাজির। সে দেখল তাকে কুঁজোর মতো সরু মুখওয়ালা দুটি পাত্রে ঝোল খেতে পরিবেশন করা হলো। সারস তার লম্বা ঠোঁট দিয়ে চুকচুক করে ঝোল শেষ করলেও শিয়াল কিছুতেই ওই পাত্রে মুখ ঢোকাতে পারল না। অগত্যা সে খিদে নিয়েই সারসের বাড়ি থেকে বেরিয়ে গেল। সারস বলল, কিছু মনে করো না ভাই, এই ভদ্রতা আমি তোমার কাছেই শিখেছি।
বন্ধুরা, ঈশপের বেশ কিছু গল্প শুনলে, তবে কেবল গল্প শুনলেই হবে না, গল্পের শিক্ষাও নিজেদের জীবনে কাজে লাগাতে হবে, তাহলেই তোমরা প্রকৃত মানুষ হতে পারবে, জ্ঞানের আলোয় চারিদিক আলোকিত করতে পারবে, বড় হয়ে নতুন নতুন আবিষ্কারে পৃথিবীটা চমকে দিতে পারবে।
বন্ধুরা, আসরের এ পর্যায়ে রয়েছে শিশুদের স্বপ্ন নিয়ে একটি গান। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, এ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন আব্দুল লতিফ। গানটি গেয়েছে সালভি নাওয়ার জারিফ, লুজাইনা ফেরদাউস রাহি ও আরিশা মাইসুন হুসাইন।
আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, নিত্য নতুন আবিষ্কারে চমকে দেব বিশ্বটারে, নিত্য নতুন আবিষ্কারে চমকে দেব বিশ্বটারে। আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জাহাজ মোদে চলবে ভেসে দূরে দূর নির উদ্দেশে, জাহাজ মোদে চলবে ভেসে দূর হতে দূর নির উদ্দেশে। আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ যে নাবিক, শ্রেষ্ঠ যে নাবি আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক জ্ঞানীর আলোয় আমরা আলো করব চতুর্দিক করব চতুর্দিক আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক
আকাশ পথে ধরব পারি সত্য
ঢাকার কিডস ক্রিয়েশন অনলাইন টিভি পরিবেশিত গানটি শুনলে আশা করি ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো ও সুস্থ থেকো। আবারও এ কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে।
রংধনু অনুষ্ঠানটি শুনলেন আপনারা। এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 16 মার্চ বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, প্রয়োজনে পথ ছাড়বে, আপোষ করবে না ইসি, আলমগীর, প্রথম আলো। রমজানে নিত্যপণ্যের সংকট সৃষ্টির বিরুদ্ধে সতর্ক থাকুন, প্রধানমন্ত্রী, যুগান্তর। শেষ হল সুপ্রিম কোর্ট বারের নজিরবিহীন একতরফা ভোট মানব জমিন। কালের কণ্ঠের শিরোনাম, ডিবি প্রধান জিজ্ঞাসাবাদে ডাকা হবে সাকিব হিরো আলমকে। সরকারের অহমিকা বিপজ্জনক হয়ে উঠেছে বললেন রব, বাংলাদেশ প্রতিদিন। কলকাতার শিরোনাম, শুধু মুসলিম না, গ্রেপ্তার হচ্ছে আমাদের লোকেরাও, অসমের মুখ্যমন্ত্রীর মুখে আমরা ওরা তত্ত্ব, সংবাদ প্রতিদিন। শান্তির নোবেল পেতে পারেন নরেন্দ্র মোদী, আনন্দবাজার পত্রিকা। বাংলার বিক্রি রুখতে লড়ছে বামপন্থীরাই নন্দীগ্রামে চক্রবর্তী, গণশক্তি। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন কোনো আপোষ করবে না। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে তাঁরা দায়িত্ব থেকে সরে যাবেন। আজ নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ আলমগীর এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে, আমরা গ্যারান্টি দিচ্ছি। আমরা যতক্ষণ আছি এই চেয়ারে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে যাব। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে আমরা দায়িত্ব থেকে সরে যাব। এটি প্রথম আলো সহ বেশ কয়েকটি দৈনিকের খবর। রমজানে নিত্যপণ্যের সংকট সৃষ্টির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুগান্তরে পরিবেশিত এ খবরে লেখা হয়েছে, পবিত্র রমজান মাসকে সামনে রেখে খাদ্যে ভেজাল, মজুদদারি, কালোবাজারি এবং নিত্যপণ্যের সংকট সৃষ্টির অপচেষ্টাকে অত্যন্ত গর্হিত কাজ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এসবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগ বিএনপি পন্থী আইনজীবীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও পুলিশি ঝামেলার মধ্য দিয়ে শেষ হল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2 দিনের নির্বাচন। এ সম্পর্কে মানব জমিন শিরোনাম করেছে, শেষ হল সুপ্রিম কোর্ট বারের নজিরবিহীন
এক তরফা ভোট। খবরটিতে লেখা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে আজ বৃহস্পতিবারও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সুপ্রিম কোর্ট বাদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের হট্টগোল ও পুলিশের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের আইন বিশেষজ্ঞরা। নির্বাচনকে কেন্দ্র করে যেসব ঘটনা ঘটেছে তা বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন বলে তারা মনে করেন। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, দেশে যে গণতন্ত্রের অভাব এর প্রতিফলন হল সুপ্রিম কোর্টের সাম্প্রতিককালের নির্বাচন। সুপ্রিম কোর্ট বারের গত দুই নির্বাচন দেখে মনে হচ্ছে বারের নির্বাচনের জন্য দুই তিন সপ্তাহের জন্য একটা তত্ত্বাবধায়ক নির্বাচনী ব্যবস্থা দরকার। বিদ্যমান অবস্থায় আর সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। প্রথম আলো, ইত্তেফাক, কালের কণ্ঠ, মানব জমিন সহ প্রায় সব দৈনিকে লেখা হয়েছে ডিবি প্রধান জিজ্ঞাসাবাদে ডাকা হবে সাকিব হিরো আলমকে। বিস্তারিত খবরে বলা হয়েছে, দুবাইয়ের আরাভ জুয়েলার্স উদ্বোধন নিয়ে শুরু হয়েছে বিতর্ক, কারণ এই ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে সোহাগ মোল্লা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি। এই জুয়েলার্সের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন ক্রিকেট আইকন সাকিবুল হাসান, চিত্রনায়িকা দিঘি, হিরো আলম সহ আরও কয়েকজন সঙ্গীত শিল্পী। পুলিশ খুনের মামলার আসামির দোকান উদ্বোধন করতে যাওয়া ক্রিকেটার সাকিবুল হাসান ও কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছেন ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। একমাত্র পাকিস্তান ছাড়া কোথাও তত্ত্বাবধায়ক নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক দুনিয়ায় কোথাও নাই, আমরা কেন গ্রহণ করব। ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে খাবার বিতরণ ও আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন। ইত্তেফাকে খবর পরিবেশিত হয়েছে। ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার যখন এদেশে প্রয়োজন ছিল তখন আমরা দাবি তুলেছিলাম, এখন সারা বিশ্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোথাও নেই। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। শান্তির নোবেল পেতে পারেন নরেন্দ্র মোদী। দৈনিক আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরওয়ের নোবেল পুরস্কার কমিটির এক প্রতিনিধি দল ভারত সফরে এসে আজ এ বার্তা দিয়েছে। ভারত সফরকারী ওই প্রতিনিধি দলের প্রধান তথা নোবেল প্রাইজ কমিটির ডেপুটি চিফ অ্যাসলে তোজো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাতে প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী মোদী ইউক্রেন সংকটের নিরসনে গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ করেছেন, রাশিয়াকে পরমাণু অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছেন। ব্রিটেন সফরে গিয়ে তিনি দেশকে অপমান করেছেন বলে বিজেপি শিবিরের অভিযোগ। তার নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবিতে চার দিন ধরে ধারাবাহিকভাবে লোকসভা এবং রাজ্যসভায় নজিরবিহীন বিক্ষোভ দেখাচ্ছেন সরকার পক্ষের সাংসদেরা। এই পরিস্থিতিতে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে প্রথমবারের জন্য সংসদে এসে রাহুল গান্ধী জানালেন তিনি দেশবিরোধী কোনো মন্তব্য করেননি। আজ সংসদ ভবনে ঢোকার আগে ওয়েনারের কংগ্রেস সাংসদ রাহুল বলেন, আমি লন্ডনের আলোচনা সভায় ভারত বিরোধী কিছুই বলিনি, যদি তারা সুযোগ দেন তবে আমি সংসদের ভেতরেও সে কথা বলব। আনন্দবাজার পত্রিকায় খবরটি পরিবেশিত হয়েছে। শুধু মুসলিম না, গ্রেপ্তার হচ্ছে আমাদের লোকেরাও, দাবি অসমের মুখ্যমন্ত্রীর। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, বাল্যবিবাহ রুখতে কড়া অসম সরকার, রাজ্য জুড়ে চলছে গ্রেপ্তারি অভিযান। বাল্যবিবাহের অভিযোগে এখন অবধি 3483 জনকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ। এ ঘটনায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ এনেছে বিরোধী দলগুলো। যদিও বুধবার বিধানসভায় নিজের ভাষণে হিমন্ত দাবি করলেন, ধরপা করে অজাতা সাম্প্রদায়িক রং লাগানো হচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে বিদায় নেবার আগে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। মধ্যপ্রাচ্যের দেশগুলো মিলে একটি শক্তিশালী অঞ্চল গঠন করতে পারে বলে মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলি শামখানি। মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সাক্ষাৎ দুদেশের সম্পর্কে নতুন অধ্যায় সূচিত হবে বলে আসাদের মন্তব্য। বাংলাদেশের রাজধানী ঢাকায় তীব্র উত্তেজনা ও হট্টগোলের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, অর্ধেক ভোট পড়ার খবর। ভারতে মমতা ব্যানার্জি ও নরেন্দ্র মোদীর মধ্যে আতাত রয়েছে বলে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর মন্তব্য, পাল্টা ক্ষোভ ঝাড়লেন তৃণমূল এমপি শান্তনু সেন। এবারে আরও একটি খবর। উত্তর কোরিয়া সন্দেহভাজন একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পিয়ংইয়ং এর পক্ষ থেকে এ সম্পর্কে কোনো ঘোষণা দেয়া না হলেও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে ক্ষেপণাস্ত্রটি আজ স্থানীয় সময় সকাল 7:10 পিয়ংইয়ং এর সুনান এলাকা থেকে নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি প্রায় 1,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান ও কোরিয়ার উপদ্বীপের মধ্যবর্তী পূর্ব সাগরে পড়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে 70 মিনিটের এই উৎক্ষেপণের সময় ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ 6,000 কিলোমিটার উচ্চতায় উঠেছিল। বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্তৃপক্ষ এখন এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে দেখছে। শ্রোতা বন্ধুরা, এবারে বিদায় নেবার আগে ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা জানিয়ে দিচ্ছি, parstoday.ir/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.